الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান কিয়ামতের নিদর্শন এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আমরা আমাদের এই অনুষ্ঠানে কিয়ামতের নিদর্শন সম্পর্কে একটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কিয়ামতের আগে সুদ ব্যাপকতা লাভ করবে। তো আজকে বরাবরের মতো আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি ভাই উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা তার কাছ থেকে আলোচনা শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের সারমর্ম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই, যে আজকে আমাদের কিয়ামতের নিদর্শন এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে কিয়ামতের আগে সুদ ব্যাপকতা লাভ করবে। প্রথমে আমি কামাল ভাই আপনার কাছে জানতে চাইব যে সুদ, এই জিনিসটি সুদ কাকে বলে?
সুদ তাকে বলে, আপনি আমাকে দিচ্ছেন মনে করেন 1000 টাকা দার, যদি ওই দারটা রিটার্ন করার সময় বা রিটার্ন করতে আমাকে যদি 100 টাকা বদলিতে দিতে হয়, এটা হচ্ছে সুদ।
অর্থাৎ যে টাকাটা ধার দেওয়া হয়েছে,
দার পরিমাণ যদি পেমেন্ট
বেশি দেওয়া হয়,
হবে না বেশি নেওয়া হয়, এটাকে সুদ বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন এইভাবে, এই বান্দারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিও না। মানে চক্রবৃদ্ধি হারে মাসিক হতে পারে, বার্ষিক হতে পারে, বিভিন্ন ধরনের সুদের কি রয়েছে সিস্টেম রয়েছে, এই চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিও না। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুদখোরের উপর লানত অভিশাপ, অত যারা সুদ গ্রহণ করে। তাকে সুদ, এটা এমন একটা জিনিস, এটা মানুষকে কিভাবে ধ্বংস করে দুনিয়া ও আখেরাতে, সে সম্পর্কে একটা হাদিস শরীফ শুনি। প্রথমে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, আমার নবী মেরাজের রাতে ভ্রমণ করেছে, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এখন এই যখন জাহান্নাম ভ্রমণ করলো, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে, ওখানে কি দেখছে? ওখানে দেখলো কিছু মানুষ, হাদিসের খোলাসা, যাদের ফ্যাট অনেক বড় বড়, মানুষের ফ্যাট। আজকে তো আমার আপনার ফ্যাট এদিকে এক বিগত বা এদিকে এক বিগত, বেশি মোটা হলে একটু বেড়ে যায়, এমন অনেক বড় বড় তাদের ফ্যাট বিশাল ঘরের মতো, আর ওই মানুষগুলির পেটে, বড় বড় ঘরের মতো পেটে অসংখ্য সাপ বিচ্যুতে ভরপুর, মানুষের পেট যেগুলো বাইর থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এখন তো চামড়ার কারণে আমাদের আপনার পেটে কি আছে দেখা যাচ্ছে না, কিন্তু জাহান্নামীদের ওই পেটগুলা বাইর থেকে দেখা যাচ্ছে, ভিতরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এরা কারা? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে সুদকুর, যারা দুনিয়াতে সুদ বক্কন করত, সুদে ঠাগা লাগাইত, সুদ খেত, সুদকে হালাল মনে করত, এরাই। আজকে দেখেন আমার আপনার এই পেট সামান্য একটা ফাতর হলে ব্যথা, টিউমার হলে ব্যথা, যন্ত্রণায় অস্থির আমরা, আল্লাহ তাআলা নারাজি, আজাবের কারণ দেখেন সুদ খাওয়ার কারণে, সাফে আড্ডা, বিচ্ছুর আড্ডা, এখানে এগুলার আজাব বান্দা কিভাবে বরদাস্ত করবে? আজকে হয়তো সুদের কারণে মানুষ কিছু বেনিফিটটাকে আনন্দময় মনে করতেছে, কিন্তু এই সুদের মধ্যে কোনো অবস্থাতে বরকত নাই। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা, এভাবে সার্বভৌম কেয়ামত আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে সুদের প্রচলন বেড়ে যাবে। আপনি আজকে দেখেন সুদের প্রচলন এত বেড়ে গেছে, মানুষকে সুদের হিসাব শিক্ষা দেওয়া হচ্ছে কাগজে কলমে, শিখো কিভাবে সুদ খাও, খাওয়া যায়, এত বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার কারণে সুদ মানুষ আজকে একে অপরের উপকার করার কাজে নাই।
আমারও একটা কথা হচ্ছে যে মনে করেন ইসলাম সুদকে কেন হারাম করেছে? মনে করেন আমি একজন মানুষ একজন মানুষকে সহযোগিতা করলো টাকা দিয়ে, এটা তো ঠিক আছে, কিন্তু সেই টাকাটা সে যদি অন্য জায়গায় ইনভেস্ট করতো তাহলে সেখান থেকে তো সে কিছু ফায়দা পাইতো, তো ওই জিনিসটা সে অন্যজন যাকে টাকা দিয়ে ধার দিয়ে।
দেখেন ইসলাম মানুষকে কর্জে হাসানা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছে।
কর্জে হাসানা মানে
মানুষকে শর্তবিহীন মুনাফাবিহীন সহজভাবে তাকে কি লোন কর্জ ধার দাও, এটা সওয়াবের কাজ, নেকির কাজ। যখন থেকে সুদের প্রচলন শুরু ওই কাজটা কি হয়ে যাচ্ছে, মানুষ আমি কেমন সহজ সত্যি কেন দেবো, আমার তো কোনো লাভ নেই, এখন আমি সুদ পাচ্ছি বেনিফিট পাচ্ছি কেন লাগাবো। আর সুদ খাওয়া ইসলামের কোরআনের হুকুম, সম্পূর্ণ হারাম। কারণ সুদের কারণে কি হয় বাবু জানেন, তার সামর্থ্য থাকুক না থাকুক চক্রবৃদ্ধি হারে কি হচ্ছে, সুদের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক আপনি দেখবেন যখন বন্দা সুদের টাকাটা পেমেন্ট করতে পারে না, তখন তার মূল সম্পদ বা মূল যে জিনিস যেটা বন্ধক রাখছে যেটাই করছে ওইটা ওর চলে গেছে। তো মহাজন বলেন সুদি বলেন, এরা এক প্রকারের এটা জুলুম, এক প্রকারের ভূমিদস্যু, এক প্রকারের মাল গ্রাসকারী। দেখেন সুদখুর যতই নিজেকে বলে আমি তো উপকার করতেছি মানুষের, আমি তো কারোর থেকে অস্ত্র টেকে টাকা নিচ্ছি না, সে আমার কাছে আসছে আমি বিপদে তাকে সঙ্গ দিয়েছি, কিন্তু সে কাল কেয়ামতের কথা, পরকালের কথা, বিপদে মানুষকে সঙ্গ দিলে জাল্লাহ খুশি হয়, সুদবিহীন সঙ্গ ওটাও সে ভুলে গেছে। কারণ সুদ এমন একটি জিনিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, এটা সুদ থেকে অর্জিত একটি দিরহাম, মানে সুদ থেকে পাওয়া একটি টাকা মনে করো দিরহাম, এর পরিমাণ ইসলামের দৃষ্টিতে 36 বার জেনা করা থেকেও মারাত্মক, ব্যভিচার থেকে মারাত্মক। এবার চিন্তা করেন সুদটা কত ভয়ানক। কারণ সুদ এটা যার রক্তের মধ্যে আছে, সুদের বক্কন, সুদের ইনকাম, সুদের খাওয়া, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের লেখক, সুদের সাক্ষী, সবার উপর লানত। সুদ কোনো অবস্থায় কি নাই, অ্যাকসেপ্ট নাই। এক দুই আপনি জানেন এর ইনকামটা সর্বক্ষেত্রে কি সুদের উপর, আপনি কেন এখানে জব করতে দেবেন? আপনি জানেন আপনি সুদের লিখতে হবে লিখক, আপনি কেন ওই জবটা করতে দেবেন? সুদ সুদ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, সুদ সুদের গুণা 70টি, মানে সুদ পান করা, সুদ খাওয়ার গুণা 70টি হাদিসের খুলাসা। এর মধ্যে অপরাধ সবচেয়ে যেটা নিচু একবার হালকা অপরাধ, মানে এক কেলাস দুই কেলাস অপরাধের কঠোরতা আছে না, তো নিম্ন যেটা অপরাধ সেটা হচ্ছে নিজ আপন মায়ের সাথে জিনা করা। তো কেউ কি চাইবে নিজের মার সাথে হারাম কাজ করুক? সুদ খাওয়ার কারণে নিজের মার সাথে জেনা করা সমতুল্য বলা হচ্ছে, 70 গুণার মধ্যে নিম্ন গুণা। তো আমি কি ওই সুদকুরের অধীনস্থ হয়ে চাকরি করব? আমি কেন সুদে টাকা লাগাবো? আমি কেন সুদ খাবো? দেখো
এখন যদি কেউ বলে যে আমি আমার এখন জব বা চাকরির যে অবস্থা, মানুষ সহজে তো চাকরি পাচ্ছে না, তো আমি এই চাকরিটা পেয়েছি আমার তো আমার আমার তো আমার সন্তানদেরকে আমার পরিবারের ভরণ পোষণ করা আমার উপর ফরজ।
এখানে বাপু আসল ব্যাপার হলো বান্দার তাওয়াক্কুলের অভাব। আল্লাহ তাআলা বান্দাকে তার রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আমার রিজিক সুদের মধ্যে নয়। আসলে আমাদের তাওয়াক্কুলের অভাব। দেখো বান্দার যেদিন রিজিক শেষ হয় সে সেদিন মৃত্যুবরণ করে, আগেও মরে না। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, শুধু ইনসানই তো চাকরি করে, বাকিরা কিন্তু চাকরি করে না। আপনার ঘরে যদি বড় বড় যদি মোষ থাকে, গরু থাকে, ঘোড়া থাকে, গাধা থাকে, উট থাকে, এগুলাকে যারা রাখে তারা খাওয়ায় কিনা? আর এগুলো ছাড়া যারা পাখি সকাল বেলায় ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সন্ধ্যার আগে বরাফের দিয়ে হাজির হয়, তাওয়াক্কুলের অভাব। আমার আপনার উত্তম রিজিক দাতা আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো বস নয়, কোনো সুদের কিছুই না। দেখেন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ প্রত্যেক বান্দাকে রিজিক দেবে, প্রতিটি সৃষ্টিকে রিজিক দেবে। আল্লাহ সবাইকে রিজিক দেওয়ার ওয়াদা করেছে, কিন্তু সমস্ত ইনসানকে জান্নাত দেওয়ার ওয়াদা করে নাই, অঙ্গীকার করে নাই। তো দুনিয়া এটা মুসলমানের জন্য পরীক্ষা কেন্দ্র।
কিন্তু কামাল ভাই, একটি আমার কথা, আপনার কথা থেকে একটি কথা এসেছে যে আপনি বলেছিলেন যে সুদ, হাদিস শরীফে বলেছেন যে যে হাদিস শরীফের সারমর্ম, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ দেবে, বা যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, যে ব্যক্তি সুদ খাবে, এবং যে ব্যক্তি লিখবে, এবং যে ব্যক্তি তার মধ্যে সাক্ষী থাকবে, সবার উপর লানত। এখন বলা হচ্ছে যে মনে করুন কারো কাছে টাকা নাই, তার কাছে টাকা প্রয়োজন, তার মেয়েকে বিয়ে দিতে হবে, তার কোনো একটা কাজ করতে হবে, যদি তার ছেলেকে বিদেশ পাঠাতে হবে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে, তো সেক্ষেত্রে তো মনে করুন তাকে কেউ কর্জ দিচ্ছে না, সুদ ছাড়া, সুদবিহীন। এখন কেউ যদি সুদ দিয়ে তাকে ওইটার উপকারটা করে, তাহলে এটার ক্ষতি কেন?
দেখো বাবু, সুদ যে দেওয়াটা উপকার, এটা মাইন্ড থেকে ফেলে দিই, এটা উপকার নয়, এটা আজাবের মধ্যে আমাকে গ্রেফতার। একটা জিনিস সবাই জানে, সবাই জানে বন্ধকবিহীন সুদ দেওয়া হয় না। মানে কিছু সামান এটাকে মর্টগেজ বলা হয়, মূলধন আপনার জমি অথবা বাড়ি অথবা
স্বর্ণ
কিছু তো দেওয়া হয়, বন্ধক ছাড়া
লোন দেওয়া হয় না।
নাই দেখেন, সুদকুর এত চালাক, সে বিনিময় ছাড়া আপনাকে সুদ দেবে না। সে যদি উপকার করতে মন চায়, কিছু নেওয়া ছাড়া দেখ না আপনাকে, কিন্তু তাই বলে
সেক্ষেত্রে তো টাকাটা খেয়ে ফেলার একটা আশঙ্কা।
আমি যেটা বলতেছি, হ্যাঁ, সে মনে করেন আপনাকে লক্ষ টাকা লোন দিল, কিন্তু আপনার থেকে বন্ধক নিলে 10 লক্ষ টাকার সম পরিমাণ কি সম্পদ। দেখো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখি। দেখো বাবা, মুসিবত বন্দার গুনার কারণে আছে, আল্লাহ মানে এভাবে গানে কাউকে মুসিবত দেয় না। হ্যাঁ, আল্লাহ যাকে পছন্দ করে নেককার, তাদেরকে আরো উন্নত করার জন্য তাদেরকে পরীক্ষা লিপ্ত করেন। যখন আমি মুসিবতে পড়লাম, আমি কাউকে জায়গা জমিন বন্ধক দিয়ে যেটা লোন নেব, বেনিফিটটি নেব, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ওই জায়গাটা বিক্রি করে দিই, আল্লাহ চাইলে আর থেকে আরো উত্তম দেবে আমাকে ইনশাআল্লাহ। আমি কেন সুদে যাব, আমি কেন সুদ নেব? আজকে মনে করো আমার জিনিস আছে, বন্ধক কেন দেব সুদের কারণে? ভাই বিক্রি করে দিই স্বর্ণ, আল্লাহ চাইলে আরো বেশি দেবে, আল্লাহর দরবারে কোনো কমি নাই, বন্ধার দরবারে কিছুই নেই, আল্লাহর দরবারে সব বরকত। তো আমরা চাইলে সহজে বাঁচতে পারি, আর যদি বলি না সমাজের তালে আমাকে তাল মিলিয়ে চলতে হবে, সোসাইটির সাথে আমাকে।
এখন মনে করেন কামাল ভাই, এখানে একটা ব্যাপার আপনি বল, যেটা বলছেন যে আপনি বলছেন যে আমি আমার জায়গা যেটা আছে সেটা বিক্রি করে আমি আমার মেয়ে বিয়ে দিই। এখন আমার থাকার জন্য জায়গা একটা আছে, আমি এটা বিক্রি করে যদি আমার মেয়েকে বিয়ে দিই, থাকবো কোথায়?
মেয়ে বিয়ে দেওয়ার জন্য বেসিক্যালি ইসলামী জিন্দেগির মধ্যে কিছু বিক্রি করার দরকার নাই। যে স্বামীকে যৌতুক দেওয়া লাগে, এটা অন্য একটা সফটওয়্যার, এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা অনেক করেছি,
কিন্তু বিষয় তো এটা আসছে
না
যে আমি তখন ওই ব্যক্তি কি করবে, তার মেয়েকে কি বিয়ে দেবে না?
আমি এখানে বলি, যেই স্বামীকে, মেয়ের স্বামীকে যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে, আমি তাকে বিবাহ দেওয়ার পক্ষে নাই। আল্লাহ ওই মেয়ের বিবাহ যেদিন ডাকছে ওদিন হয়ে যাবে, তাই বলে আমি তাকে ঘুষ দিয়ে বিবাহ দেবো, এটা কি দরকার? আল্লাহর পক্ষে তাওয়াক্কুল রাখি। থেকে আমি পাবো
ওইটা না কামাল ভাই, আপনি যেটা বলছেন, আমি যেটা সাধারণ দর্শকের পক্ষে হয়ে আমি বলছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যেটা বলছেন সেটা হলে তো আমাকে পাহাড়ে চলে যেতে হবে, আমি সমাজের মানুষ তো আমাকে রাখবে না তাদের
সাথে। সমাজ মানুষ সৃষ্টি করে, সমাজের সিস্টেমে মানুষ চলবে কেন? কয়েকজনে মিলিয়ে তো সমাজ, কিন্তু আমি আপনি সমাজের উদ্যে আমার সবার আগে ইসলামী সিস্টেম, সবার আগে ইসলামী তর তরিকা, সবার আগে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালন করা আমার উপর ফরজ। আমি কেন সমাজ করব? সমাজ কবরে যাবে না, মান রব্বুকা সমাজ নাই, মা দিনুকা সমাজ নাই। সমাজ বলে সমাজের দোহাই দিয়ে যারা আমরা বাঁচতে চাই, এটা বরবাদের কারণ। আমরা যদি বাঁচতে চাই সত্যিকার অর্থে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মধ্যে মুক্তি আছে, আর কোথাও মুক্তি নাই। এখানে আপনি যখন বলতেছেন মেয়ে বিবাহ দিতে পয়সা লাগে, আমি বলবো পয়সা লাগে না, নেককার মেয়ে আমরা গড়ে তুলি, আল্লাহ ওই নেককার মেয়ের জন্য নেক স্বামীর ইন্তজাম করে দেবে। বরফি আব্দুল কাদের জিলানির আম্মা জানকে বলা হয়েছে অন্ধ পঙ্গু, কিছুই নাই,
সেটা তো
মাজুর, কিন্তু আমি কি বলতে
সেই দহন্ত একজন শুধু
উদাহরণ না, এটা হচ্ছে ইসলাম। আমরা আমাদের মেয়েকে নেককার বানাই, আমাদের আল্লাহওয়ালা বানাই, নবী প্রেমিক বানাই। দেখেন প্রত্যেক মানুষ যখন পাত্রী চাই না, সে চাই নেককার, এমন এমন স্ত্রী হোক যে আমার মা বাবার সেবা করবে, আমার সবার আত্মীয় স্বজনের খেয়াল রাখবে, স্বামীর হক যথাযথ, এই ধরনের সবাই চায়। দুই নম্বর ফাঙ্কু স্টাইল, এই ধরনের চাওয়ার লোক খুব কম। সমস্ত শ্বশুর চায় ভালো একটা পুত্রবধূ আসুক যে সবাইকে শান্তি দেবে, কার শান্তি তার থেকে ভাবা যায়, ওই ব্যক্তির থেকে শান্তি পাওয়া যায়, ওই অন্তর থেকে যার অন্তর আল্লাহর ভয় আছে। আপনি দেখবেন যেই স্ত্রী বা স্বামীর অন্তর আল্লাহর ভয় আছে, সে শ্বশুর বা শাশুড়ির সাথে আলাপ করতে, ব্যবহার করতে, কথা বলতে চিন্তা ভাবনা করবে। আর যে সুদকুর মদকুর, টাকার মধ্যে কি সুদের কি অহংকারে ভরপুর, সে বলবে ইজ্জত সম্মান যেটা হচ্ছে আর কি হক বর্তমানে ওটাই হবে। এই জন্য সুদ কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আর সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, সুদ সেই জাহান্নামে যাওয়ার সবব হয়ে যাবে। হ্যাঁ, সুদকুর সুদ খাওয়া অবস্থায় মারা গেলে সে কুতোবিশ এদিক সেদিন নেয়, সেটা জাহান্নাম, হাদিসের খুলাসা। এই জন্য আমার আপনার পরকাল আছে, আমি বিশ্বাস করেছি পরকালের জবাবদিহিতা দিতে হবে আমাকে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাকে অপরের মোহতাজ থেকে হিফাজত করো, আর এমন মুশকিলাত থেকে আসানি করো আল্লাহ, যেন কারো মোহতাজ হওয়া না লাগে। আর আল্লাহ এমন জিন্দেগি দাও যেন আমি কারো মোহতাজ না হই। দোয়া করি। আপনি বলতেছেন আমি কিভাবে চলবো, সুদে না লাগালে টাকা এটা সেটা, যারা নামাজি বাপু আল্লাহ আল্লাহ নেককা, নামাজের কারণে রিজিক বরকত হয়, রিজিকের মধ্যে ফরাগতি হয়। হ্যাঁ, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো, রিজিকের মধ্যে ফরাগতি হবে, মেহমানদারি করো, রিজিকের মধ্যে ফরাগতি হবে। সুদ করে চেহারা তো দেখো, তার সুদ নাই, টেনশন নাই, কখন তার দিকে নিয়ে যায় ঋণ খেলাফি, এই সুদের অবস্থান কোনোভাবে গ্রহণযোগ্য নাই। সুদ হারাম 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 হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এই জন্য আল্লাহকে ভয় করি।
এখন আপনার প্রতি অনুরোধ হচ্ছে, আপনি তো মাশাআল্লাহ বলে যাচ্ছেন একটা ব্যাপার, কিন্তু সাধারণ অর্থাৎ স্রোতের বিপরীতে আপনি কথা বলছেন, অর্থাৎ স্রোত চলছে একদিকে, আপনি বলছেন ওইটার বিরোধী হয়ে চলার জন্য। এখন আপনি মাদানী চ্যানেলের দর্শকদের জন্য কি বলবেন, তা মনে করেন এখন সামনে প্রয়োজন চলে এসেছে, এখন তিনি কি করবেন সে ব্যাপারে যদি আপনি একটা মেসেজ দেন তাদেরকে, কি করা উচিত?
শেষ একটা কথা বলি,
আমার টাকার প্রয়োজন।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা, সুদকুর মওতের পর, মৃত্যুর পর, মৃত্যু থেকে কিয়ামত অবধি তার কবরে আজাব ছুটতে থাকবে, তার নামাজ হবে না, তার রোজা, কারণ হালাল খাদ্য ছাড়া রোজা নাই, হালাল বস্ত্র ছাড়া পরিধান ছাড়া নামাজ নাই। আল্লাহ পবিত্র, পবিত্রকে আল্লাহ ভালোবাসে। তো আমি আপনি সাময়িক সুখের জন্য অনন্তকালকে কেন নষ্ট করব? আপনি বলতেছেন আমি সুরতের বিপরীত বলি, দেখো সবাই যদি দুনিয়াবাসী সবাই যদি বলে সুদ হালাল, আমি কিটা মেনে নেব? আমি কি দুনিয়াবাসীকে দেখবো না দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার হুকুমকে দেখবো? এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়া কি বলে কে কি বলে এটা দেখার দরকার নাই, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলে উঠাই দেখি। সমাদাত কথা আমার উচ্চ মর্যাদা নাই, দরকার নাই, আল্লাহর দরবারে মর্যাদা চাই। সমাজ হয়তো আমার অবস্থান নাই, দরকার নাই, কবরের স্থানটা যেন আরামদায়ক হয় এটাই চাই। সমাজ হয়তো কেউ আমাকে ফাত্তা দেয় না, দরকার নাই, তাই বলে কি সুদের মধ্যে যাব, হারামের মধ্যে যাব, আল্লাহর নাফরমানি কাজে যাব না। সমাজ খুব শীঘ্রই আমাকে আপনাকে ওই অন্ধকার কবরে দাফন করে আসবে যেখানে সমাজ নাই, লোক নাই, জনগণও নাই, দুনিয়ার কোনো মানুষই নাই। সেখানে আল্লাহর রহমত ছাড়া উপায় নেই, সেখানে নেক আমল ছাড়া কোনো মুক্তিই নাই। এই জন্য এই দুনিয়াটা বেসিকলি মুসলমানের জন্য পরীক্ষা কেন্দ্র, আল্লাহ এটা আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র বানিয়েছে। এই পরীক্ষা কেন্দ্র এখানে আরামের জায়গা নয়, এটা কষ্ট হবে, হ্যাঁ এটা মেনে নিতে হবে আমাকে, এখানে মুসিবত আসবে, পেরেশানি আসবে, তাই বলে হারামকে অ্যাকসেপ্ট করা যাবে না। আল্লাহর কোরআনে আছে না, তোমাদের মধ্যে কার আমল উত্তম, আল্লাহ নিজে বলছেন আমি পরীক্ষা করব তোমাদেরকে কার আমল কত উত্তম। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচি, সুদটাকে সর্বক্ষেত্রে নিজ বাঁচি, নিজের ছেলেকে বাঁচাই, স্ত্রীকে বলে এই অনুষ্ঠান ওই কর্ম করব না, নাই ঠিকই লোকে খারাপ বলবে আর কি, হয়তো বলবে আরে এরা কি কেমন দিন দিয়ে গেল, বলুক লোকের ভালো বলার দরকার নাই, আমরা আল্লাহ এবং তার রসুলের দরবারে মকবুল হতে চাই।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি সুদের ব্যাপারে। আজকে যে আমাদের বিষয় ছিল কে আমাদের আগে সুদ ব্যাপকতা লাভ করবে, তো পরিশেষে একটি কথা বলতে চাই যে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন তার একটি বাণী, যে ব্যক্তি মানুষকে রাজি করতে চাইবে, মানুষের সন্তুষ্টি চাইবে, সে আল্লাহ তাআলাকে রাজি করতে পারবে না, আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, হয়তো সে মানুষের সন্তুষ্টি অর্জন জাহিরভাবে পারবে না, কিন্তু যার উপর আল্লাহ তাআলা রাজি হয়েছে সমস্ত জাহান তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তো তাই আমাদের উচিত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। অর্থাৎ অনেক সময় আসলে যেই বিষয়টা আমরা আলোচনা করেছি, যে অনেক সময় অনেক মানুষ সুদের মধ্যে এটার জন্য লেগে যায়, সুদের ইয়ার মধ্যে কাজের মধ্যে, যে আমরা আমাদের যেই গণ্ডি তার থেকে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, আমরা বড় হওয়ার চেষ্টা করি, অমুকের মেয়েকে এভাবে বিয়ে দেওয়া হয়েছে, আমি আমার মেয়েকে এভাবে বিয়ে দেবো, অমুক এভাবে দালান কোটা করেছে, ঘর বাড়ি তৈরি করেছে, আমাকেও করতে হবে। এখন প্রত্যেকের সামর্থ্য তো সবসময় ভালো থাকে না, এবং এটাকে ওদের সাথে টেক্কা দিতে গিয়ে হয়তো অনেক সময় মানুষের এই অপকর্ম, এই কাজগুলোর মধ্যে, ইসলাম বিরোধী কাজগুলোর মধ্যে পড়ে যেতে হয়। এবং সাথে সাথে আরেকটি মেসেজ দেবো যে অনেকে বিভিন্ন রকম জব করছেন সুদের, তো তাদের ব্যাপারে অনুরোধ হচ্ছে আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন, এবং যেই চাকরিটা করবেন সেই চাকরিটা করার আগে কোনো একজন বড় সুন্নি আলিমের কাছ থেকে পরামর্শ নেবেন, অথবা দাওয়াত ইসলামীর দারুল ইফতা যে ফতোয়া বিভাগ ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আপনি আলোচনা করে সেই চাকরিটা করার নিয়ত করুন, চেষ্টা করুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার দুনিয়ার জীবনও এবং আখিরাতের জীবনও দুটোটা শান্তি হবে, সুখ হবে। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।